আল্লাহ তালার নামে অযাচিত দানকারী বারবার কৃপাকারী শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। সর্বপ্রথম আমি এই সুযোগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য। ইসলামে আহমদিয়া মুসলিম জামাত একটি দল বা জামাত, যেই জামাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রতিষ্ঠাতার ভবিষ্যৎবাণী অনুসারে গঠিত হয়েছে, আর এই ভবিষ্যৎবাণী করেছেন 1400 বছর বেশি কাল পূর্বে। এই প্রেক্ষাপটে আহমদিয়া মুসলিম জামাত একটি স্বতন্ত্র জামাত, অনন্য জামাত, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে মুসলমানরা দলে উপদলে বিভক্ত হয়ে যাবে, কিন্তু তিনি সরাসরি কোন দলের কথা উল্লেখ করেননি। এই ভবিষ্যৎবাণীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময়ের ভবিষ্যৎবাণী করেন, বলেন যে যখন মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ইসলামের সত্যিকার শিক্ষা ভুলে যাবে আর তাদের আমল বা কর্ম তাদের ধর্মসম্মত হবে না। এর পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই শুভ সংবাদও দিয়েছেন যে এমন আধ্যাত্মিক অধঃপতনের যুগে সর্বশক্তিমান আল্লাহ এক ব্যক্তিকে প্রতিশ্রুত মসিহ এবং মাহদী হিসাবে প্রেরণ করবেন, তিনি সারা বিশ্বকে প্রকৃত এবং ইসলামের শান্তিপূর্ণ শিক্ষার মাধ্যমে আলোকিত করবেন। আমরা আহমদিয়া মুসলমান জামাত বিশ্বাস করে যে আমাদের জামাতের প্রতিষ্ঠাতাই হলেন সে প্রতিশ্রুত মসিহ এবং মাহদি, যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো হয়েছে। হযরত মসিহ মাওদের জীবদ্দশায় ইসলামের প্রকৃত শিক্ষার উপর এক স্থায়ী আলো ঝলমল করে, জগমগ করে। তাই আজকে যে প্রথম কথা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই তা হল আহমদিয়া মুসলিম জামাতকে ইসলামের নতুন কোন জামাত মনে করা উচিত নয়, ভিন্ন জামাত নয় এটি ইসলাম থেকে, বরং আমরা কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম যে শিক্ষা পৃথিবীতে নিয়েছেন তারই অনুসরণ করছি। আর সেই শিক্ষাকে দুটো বাক্যে আমরা তুলে ধরতে পারি, তা হল স্রষ্টাকে ভালোবাসা, তার প্রাপ্য অধিকার প্রদান করা, দ্বিতীয়টি হল তার সৃষ্টিকে ভালোবাসা এবং সৃষ্টির অধিকার প্রদান করা। এই দৃষ্টিকোণ থেকে মুসলমানদেরকে ভালোবাসা, দয়া, মায়া এবং সহানুভূতি প্রদর্শনের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর সকল সৃষ্টির প্রতি, বিশেষ করে মানব জাতির প্রতি, যাকে যে মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি আখ্যা দিয়েছেন। এটি পরম সত্য কথা যে আহমদিয়া মুসলিম জামাত একটা শান্তিপ্রিয় জামাত, আর এই জামাত ভালোবাসার বন্ধনকে দৃঢ় করার চেষ্টা করে বিভিন্ন ধর্ম এবং বর্ণ এবং জাতির মাঝে। এটি কারণে নয় যে আমরা ইসলাম থেকে বিচ্যুত কোন জামাত, বা এটি কারণে নয় যে আমরা এটিকে কোনোভাবে আধুনিকীকরণ করেছি এর শিক্ষাকে কোনোভাবে, বরং এটি এই জন্য আমরা করি যে আমরা ইসলামের সত্যিকার শিক্ষার অনুসারী। আমি এখন যেভাবে বলেছি যে ইসলামের মৌলিক শিক্ষা দুটো বিষয়ের সাথে সম্পর্ক রাখে, একটি হলো আল্লাহর অধিকার প্রদানের সাথে আর দ্বিতীয়টি হলো আল্লাহ সৃষ্টির প্রাপ্য প্রদানের সাথে। তাই এখন আমি এটি ব্যাখ্যা করব যে কোরআন কিভাবে মুসলমানদেরকে এই দুটো মৌলিক দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। কোরআনের প্রথম সুরার যে প্রথম আয়াত রয়েছে তা হল আল্লাহর নামে, অর্থাৎ আল্লাহর নামের জন্য অর্থাৎ দানকারী বারবার দয়াকারী, এই আয়াতের মাধ্যমে সূচনা হয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন বা বিশ্ব প্রতিপালক। তৃতীয় আয়াতে আবার একইশ কথার পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা দয়ালু এবং কৃপালু। তাই প্রথম আয়াত এবং কোরআনের অন্য অন্য আয়াত এটি স্পষ্ট করে যে শুধু আল্লাহ তাআলা সম্পর্ক শুধু মুসলমানদের সাথেই নয়, আল্লাহর দয়া এবং করুণার সম্পর্ক শুধু মুসলমানদের সাথেই নয়, তিনি সমগ্র মানব জাতির প্রভু এবং প্রতিপালক। এই দৃষ্টিকোণ থেকে তিনি শুধু মুসলমানদেরকে রিজেক দিচ্ছেন না বা তাদেরই কেবল জীবিকার বিধান এবং ব্যবস্থা করছেন না, বরং খ্রিস্টান, ইহুদি, হিন্দু, শিখ এবং বরং পৃথিবীর সকল ধর্মের মানুষের জীবন এবং জীবিকার তিনি ব্যবস্থা করছেন। তিনি সেই সকল লোকদেরও জীবন জীবিকার ব্যবস্থা করেন যারা তার অস্তিত্বকে অস্বীকার করে। তাই প্রকৃতির নিয়ম অনুসারে আল্লাহ তাআলা সমস্ত মানবতার জীবন জীবিকার বিধান এবং ব্যবস্থা করেছেন। এটি একটি সাধারণ পাঠ, সাধারণ শিক্ষা সব মুসলমানের জন্য, যা থেকে বোঝা যায় যে তারা কখনো এই দাবি করতে পারবে না যে আল্লাহ তাআলা কেবল তাদের বা তাদের জন্য, বরং তিনি সমগ্র মানবতার আল্লাহ, সমগ্র মানবতার প্রভু, বরং সকল সৃষ্টির, সকল প্রকার সৃষ্টির প্রভু। এরপর কোরআন শরীফ 21 নম্বর সুরার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা তাকে শুধু মুসলমানদের জন্য করুণা এবং রহমতের নিদর্শন হিসাবে পাঠাননি, বরং সমগ্র মানব জাতির জন্য সব ধর্মের অনুসারী, সকল বিশ্বাস অনুসারী মানুষের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। কোরআনের প্রথম আয়াত এই কথাই প্রমাণ করে যে কোনো জাতি বা কোনো ব্যক্তি কোন প্রকার আল্লাহ তাআলাকে কুক্ষিগত করার দাবি করতে পারে না, কেননা তিনি সমগ্র মানবতার প্রভু। এছাড়া তিনি দয়ালু এবং কৃপালু। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শান্তির উৎস হিসাবে, দয়ার উৎস হিসাবে এবং সমগ্র মানবতার জন্য ভালোবাসার উৎস হিসাবে পাঠিয়েছেন, তাদের রং ধর্ম বর্ণ যাই হোক না কেন। যেখানে এগুলো ইসলামের মৌলিক নীতি, সেখানে এটি কিভাবে সম্ভব হতে পারে যে একজন সত্যিকার মুসলমান কোন প্রকার জুলুম এবং অন্যায় করবে বা আল্লাহ সৃষ্টির প্রতি নিষ্ঠুর আচরণ করবে? এটি নিশ্চিত কথা যে এমনটি একজন নিষ্ঠাবান মুসলমান ভাবতেই পারে না যে সে অন্যের ক্ষতি চাইবে বা অন্যের অনিষ্ট চাইবে বা তার কোনোভাবে তাকে তার ক্ষতি করতে চাইবে। এটি ভাবাই জানা সত্যিকার মুসলমানের জন্য। আহমদিয়া মুসলিম জামাত এই পবিত্র শিক্ষায় অনুসরণ করে, আর আহমদিয়া জামাতের যে শিক্ষা রয়েছে ভালোবাসার জন্য, ঘৃণা করার জন্য নয়, এর মাধ্যমে এটি সারা বিশ্বের প্রচার করে। আহমদি মুসলমান কোনোভাবে কারোর প্রতি ঘৃণা এবং শত্রু বিদ্বেষ লালন করে না। সত্যিকার অর্থে ইসলামের প্রতিষ্ঠাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শান্তির ভিত রচনা করেছেন শুধু একটি বাক্যের মাধ্যমে। তার শব্দগুলো অসাধারণ এবং খুবই সাদামাটা। তিনি বলেন যে অন্যের জন্য যা পছন্দ করো, নিজের জন্য তোমার তা, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করা উচিত তোমার, নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য তা ভালো পছন্দ করা উচিত। প্রশ্ন হলো আমরা নিজেদের জন্য কি চাই, কি পছন্দ করি? আমরা কি দুঃখ চাই? আমরা কি নিজেদের জন্য কঠোরতা পছন্দ করি? আমরা যদি, আমরা কি চাইব যে আমাদের প্রতি অন্যায় করা হোক? আমরা কি চাইব যে কেউ আমাদের প্রতি নিষ্ঠুর আচরণ করুক, অমানবিক আচরণ করুক? আমরা কি দারিদ্র কবলিত হওয়া পছন্দ করব, আমরা কি প্রতি রাতে ক্ষুধার্ত থাকা পছন্দ করব, আমরা কি চাইব যে আমাদের সন্তানদের স্বাস্থ্য খারাপ থাকুক, অশিক্ষিত হোক আর তারা বিপদ কবলিত হোক? কোন সুস্থ চিন্তা চেতনার মানুষ কখনো এই ধরনের বিষয়গুলো কিছু নিজের জন্য পছন্দ করবে না বা চাইবে না। তাই একজন মুসলমান বা মুসলমান হিসেবে অবশ্যই আমাদের উন্নতি এবং সমৃদ্ধি শুধু নিজেদের জন্য নয় বরং অন্যদের জন্য কামনা করতে হবে। আমাদের মানবতার জন্য আমাদের মনকে বড় করতে হবে, আমাদের অন্যের দুঃখকে বা অন্যের কষ্টকে নিজের কষ্ট এবং দুঃখ মনে করতে হবে। এক মুসলমানের দায়িত্ব হল অন্যের প্রাপ্য প্রদান করা, তার বিশ্বাস বা তার পটভূমি যাই হোক না কেন, আর তাদের মঙ্গল চাওয়া বা তাদের কল্যাণ কামনা করা উচিত, তাদের যত্ন নেওয়া উচিত এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো উচিত। অনেক সময় এমন পরিস্থিতিও দেখা দেয় যে পরিস্থিতিতে মানুষকে ঝগড়া বা বিতণ্ডায় মানুষ লিপ্ত হয়। মানব প্রকৃতি হল মানুষ সবকিছুতে এক সব বিষয়ে একমত হতে পারে না, তাই বিভিন্ন সময় মত পার্থক্যও দেখা দেয়। কিন্তু মূল কথা হলো সে সমস্ত সমস্যার সমাধান করা উচিত ইনসাফের ভিত্তিতে, সততার ভিত্তিতে, ব্যক্তি স্বার্থকে অন্যের স্বার্থের উপর প্রাধান্য দেওয়া উচিত নয়। কোন সংঘর্ষ এড়ানোর জন্য এটি একটা গুরুত্বপূর্ণ শর্ত। যদি এক ব্যক্তি সৎ না হয় এবং চরিত্রবান না হয় তাহলে মনোমালিন্য আরো বাড়তে থাকে এবং সমস্যা বৃদ্ধি পেতে থাকে। শান্তির পরিবর্তে যা সামনে আসবে তা হল ক্রমবর্ধমান ঘৃণা এবং হিংসার বিদ্বেষ। এভাবে কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে ন্যায়পরায়ণ হওয়ার শিক্ষা দিয়েছেন এবং অন্যদের সাথে সর্বোত্তম ব্যবহারের নির্দেশ দিয়েছেন। 4:136 আয়াতে কোরআনে করিম সর্বোচ্চ ইনসাফের এবং ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছে। কোরআনের শিক্ষা হল এক মুসলমানের সত্যের খাতিরে ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দেওয়া উচিত। মুসলমানদেরকে বলা হয়েছে নিজেদের চাওয়া পাওয়া কামনা বাসনাকে বা ব্যক্তিগত সম্পর্ককে উপেক্ষা করে জলাঞ্জলি দিয়ে আল্লাহ তাআলার খাতিরে ন্যায়পরণতার সাথে সাক্ষ্য দিতে বলা হয়েছে। এই আয়াত বলে যে এই আয়াত অনুসারে এক ব্যক্তির নিজের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয় সাক্ষ্য দেওয়া উচিত, নিজের পিতামাতা বা তার প্রিয়জনের বিরুদ্ধেও যদি সাক্ষ্য দিতে হয় সাক্ষ্য দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে ইনসাফ প্রতিষ্ঠার খাতিরে। ইসলাম বলে যে মুসলমানের প্রধান আনুগত্য হওয়া উচিত সত্যের প্রতি, তাই কোন ব্যক্তির কখনো সত্যকে গোপন করা উচিত নয় এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া উচিত নয়। এই হল কোরআনের শিক্ষা। এক ব্যক্তির নিজের কামনা বাসনার দাসত্ব করা উচিত নয়, কেননা এর ফলে হিংসা এবং বিদ্বেষের জন্ম হয় এবং মানুষ তখন সততা এমনটি করলে সততাকে বিসর্জন দেওয়ার এটি সততা বিসর্জন দেওয়ার নামান্তর, আর এটি আজকের বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায়, আর এর মাধ্যমে সকল প্রকারের ঘৃণা শান্তিতে পর্যবসিত হতে পারে এবং সহনশীলতার জন্ম হতে পারে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এর ফলে সৃষ্টি হতে পারে। পুনরায় 16:91 আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন যে তোমরা শুধু সত্যই বলবে না বা শুধু ন্যায়পরায়ণই হবে না, বরং অন্যদের প্রতি তোমরা সহানুভূতিশীল হও। কোরআনের শিক্ষার এখানেই শেষ নয়। এক ব্যক্তি যে অন্যের প্রতি অনুগ্রহ করে, সেখানে সে বিনিময়ে কিছু চাওয়ার সম্ভাবনা থাকে, বা এক ব্যক্তিকে স্মরণও করানোর আশঙ্কা থাকে যে আমি তোমার প্রতি এই অনুগ্রহ করেছি। তাই কোরআন শরীফ বলে যে মানুষ অন্যদের আত্মীয় স্বজনকে দেওয়ার মতো অন্যদেরকে দেওয়া উচিত। এর অর্থ হলো এক মুসলমানের অন্যদের সাথে এমন ব্যবহার করা উচিত যেমনটি সে নিজের নিকট আত্মীয় এবং প্রিয়জনের সাথে করে থাকে। তার অর্থ হলো এক ব্যক্তির সহানুভূতি, দয়া মায়া প্রদর্শন করা উচিত, আর সেভাবে সেবা করা উচিত। মানুষের যেভাবে মা নিঃস্বার্থ ভাবে তার সন্তান সন্ততির দেখাশোনা করেন, লালন পালন করেন, আর তিনি বিনিময়ে কোনো প্রতিদান চান না মা, সেই প্রেরণা নিয়ে মানুষের সেবা করা উচিত। এই হলো বৈশিষ্ট্য, আর এটি এই সদয় মনোভাবের ইসলাম শিক্ষা দেয়, যেখানে কোরআন মুসলমানদেরকে বলে যে মানব জাতির জন্য তোমার মনকে বড় করো আর মানব জাতির প্রতি সহানুভূতিশীল হও। যদি এই সোনালী নীতি মেনে চলা হয়, তাহলে ঘৃণার দেয়াল যা আজকে আমরা আমাদের চতুর্পাশে দেখতে পাচ্ছি তা আর থাকতো না। এটি মানব জাতিকে যে বহুধা বিভক্ত করে সেই বিভাগের আশঙ্কা আর থাকতো না। এটি ব্যক্তিগত পর্যায়েও শান্তির চাবিকাঠি, বৃহত্তর সমাজেও আন্তর্জাতিক ক্ষেত্রেও এটি শান্তির চাবিকাঠি। কিন্তু দুঃখজনকভাবে ইতিহাসের সকল যুগে বিভিন্ন জাতির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে, আর দুঃখজনক পরিস্থিতি আজও বিরাজ করছে। এমন বিষয়ে কোরআন শরীফে 5 নম্বর সূরা 9 নম্বর আয়াতে কোরআন করিম একটা চিরস্থায়ী নীতির ভিত রেখেছে সহনশীলতার ক্ষেত্রে এবং সততার ক্ষেত্রে। এটি বলে যে যেখানে ঘৃণা এবং বিদ্বেষও যদি দেখা দেয়, সেখানেও সেটি যেন কোন অন্যায় এবং প্রতিশোধে পর্যবসিত না হয়, বরং বলা হয়েছে ইনসাফ যেন প্রাধান্য পায় সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, আর খোদাতালার দৃষ্টিতে এটি পছন্দনীয়। 8 নম্বর সুরার 62 নম্বর আয়াতে কোরআন করিম বলে যে মুসলমানের দায়িত্ব হল স্থায়ীভাবে শান্তির জন্য চেষ্টা করা, আর শান্তি প্রতিষ্ঠার কোন সুযোগ নষ্ট করা উচিত নয়। এই আয়াতে কোরআন বলে যে এক যুদ্ধের পর বা সংঘর্ষের পর যদি তোমার বিরোধী দল শান্তি বা সন্ধি চায়, তাহলে সেই সুযোগকে তোমার লুফে নেওয়া উচিত, শান্তি প্রতিষ্ঠার সুযোগকে লুফে নেওয়া উচিত। পরবর্তী আয়াতে কোরআন বলে যে যদি তোমার এই সন্দেহ থাকে যে তোমার বিরোধী পক্ষ সৎ নয় বা তার দুর্বিসন্ধি রয়েছে, বা যদি মনে করো যে সে তোমাকে ধোকা বা প্রতারিত করতে পারে, তাহলেও তোমার শান্তি প্রতিষ্ঠার সেই সুযোগ গ্রহণ করা উচিত এবং আল্লাহর উপর নির্ভর করা উচিত। দৃষ্টিকোণ থেকে যেখানে এবং যখনই আশার ক্ষীণ আলো থাকে শান্তি প্রতিষ্ঠার যদি ক্ষীণতম কোন কিরণও থাকে, মুসলমানকে বলা হয়েছে সেই সুযোগকে দৃঢ় মন মানসিকতা নিয়ে গ্রহণ করা উচিত, শান্তি প্রতিষ্ঠার আর ভয় করা উচিত নয়। কোনোভাবে তাদের শান্তিকে অবজ্ঞা করার অনুমতি দেয়া হয়নি। এই হলো ইসলামী শিক্ষা, এই হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণময় শিক্ষা এবং আদর্শ। ইতিহাস এই কথার সাক্ষ্য বহন করে যে এইগুলোই পৃথিবীতে শান্তির পতাকা বাহিনীর একমাত্র গুণাবলী এবং বৈশিষ্ট্য। যা কাজ করেছে। ইসলামের প্রথম যুগের ইতিহাসের প্রতি যদি ইনসাফের দৃষ্টিতে মানুষ তাকায় এবং বাস্তব দৃষ্টিকোণ থেকে এইগুলোর প্রতি দেখে, তাহলে তারা নিজেরাই দেখবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে যেসব যুদ্ধ করা হয়েছে এবং তার চার খোলাফায়ে রাশিদার যুগে যে যুদ্ধগুলো করা হয়েছে সেগুলো কখনো মুসলমানরা আরম্ভ করেনি, বরং জাতিগত নিরাপত্তার খাতিরে করা হয়েছে। ভয়াবহ নিষ্ঠুরতা এবং নিষ্ঠুর বা নির্দয় অত্যাচার যা ইসলামের শত্রুরা মুসলমানদের উপর করেছে, তা সত্ত্বেও ইসলামের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির হাতকে সাদরে বরণ করেছেন এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। কোরআন শরীফের 47 নম্বর সূরার 5 নম্বর আয়াতে কোরআন আরেকটি গুরুত্বপূর্ণ নীতির ভিত রচনা করেছে। কোরআন বলে যে যুদ্ধের অবসানের পর বিজয়ী বিজয়ের উচিত হবে যুদ্ধ বন্দীদের মুক্তি দেয়া, এমন বন্দীদের হয়তো এহসান করে ছেড়ে দেয়া উচিত বা কোনো বিনিময় নিয়ে ছেড়ে দেয়া উচিত। কিন্তু আজকের যুগে আমরা দেখি যে যুদ্ধবন্দীদের সাথে অতি অমানবিক আচরণ করা, অমানবিক অবস্থায় তাদেরকে বছরের পর বছর জেলে রাখা হয়, কোন প্রকারের ইনসাফ বা খুব অতি সামান্য ইনসাফ তাদের সাথে করা হয়। অপরদিকে আমরা দেখি যে বদরের যুদ্ধের পর যে যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ এক যুদ্ধ ছিল, যে যুদ্ধে মক্কাবাসীরা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, চিরতরে নিশ্চিহ্ন করার জন্য এসেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের প্রতি 100% এহসান এবং দয়ার ব্যবহার করেছেন। প্রতিশোধ প্রবণ না হয়ে তিনি যে শাস্তি দিয়েছেন সেই শাস্তি বিরোধীর সাথে শান্তিপূর্ণ সম্পর্কের অসাধারণ এক দৃষ্টান্ত এবং এক প্রেরণাদায়ী দৃষ্টান্ত আগামী দিনের জন্য। জুলম করার পরিবর্তে, দাসত্ব শৃঙ্খলে বন্দীদের আবদ্ধ করার পরিবর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সেসব বন্দী যারা পড়তে জানতো বা লিখতে জানতো তাদেরকে বলেন যে মুসলমানদেরকে অশিক্ষিত, যারা যেসব মুসলমান অশিক্ষিত তাদের পড়ালেখা শিখাও। এই দৃষ্টিকোণ থেকে তাদের মুক্তির উপায় ছিল শিক্ষা দেওয়া বা লিখতে পড়তে শিখানো। তিনি এটি একটি অতুলনীয় দৃষ্টান্ত যে একটা ভয়াবহ যুদ্ধ এবং সংঘর্ষের পর কিভাবে বন্দীদের সাথে ব্যবহার করা যায় তার অসাধারণ দৃষ্টান্ত। তারা যারা মুসলমানদের প্রতি কখনো সদয় আচরণ করেনি তাদের সাথে তিনি দয়া এবং মহানুভবতাপূর্ণ আচরণ করেছেন এবং শিক্ষক হিসেবে তাদের সেবা নিয়েছেন। এই দৃষ্টান্তে দুটো সুন্দর দিক সামনে আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র চরিত্রের। একদিকে তিনি প্রতিশোধ প্রবণ ছিলেন না আর সেসব লোকদের প্রতি অসৎ আচরণকারী ছিলেন না যারা তার উপর জুলুম করেছে এবং অন্যায় করেছে। অপরদিকে তিনি শিক্ষাকে যে কত গুরুত্ব দিতেন তাই স্পষ্ট বোঝা যায়। তিনি মানুষের মঙ্গল চাইতেন এবং চাইতেন যে তারা জীবনের সকল ক্ষেত্রে উন্নতি করুক, আর সেই উন্নতির ভিত হল শিক্ষা। কোন জাগতিক বস্তুবাদী মানুষ এইভাবে চিন্তা করবে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে এই তার প্রজ্ঞা এবং দয়ার ক্ষেত্রে এক অতুলনীয় এবং অনন্য আর অদ্বিতীয় দৃষ্টান্ত। আজকের বিশ্বে কিছু মুসলমানের ঘৃণ্য আচরণের কারণে ইসলামকে অসহনশীল এবং উগ্রপন্থী ধর্ম মনে করা হয় সর্বত্র, কিন্তু সত্যের সাথে এমন দৃষ্টিভঙ্গির দূরতম কোন সম্পর্ক নেই। ইসলাম সেই ধর্ম যার শিক্ষায় স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার ভিত্তি। ইসলাম পরিষ্কারভাবে বলে যে ধর্মীয় বিষয়ে কোন প্রকার বল প্রয়োগের সুযোগ নেই, আর বিশ্বাস এক ব্যক্তির হৃদয়ের বিষয় এবং চিন্তা চেতনার জগতের সাথে সম্পর্ক রাখে। এটি সত্য কথা যে প্রথম যুগের মুসলমানরা কোন কোন ক্ষেত্রে যুদ্ধ করেছে, কিন্তু সেই যুদ্ধ বিজয়ের জন্য ছিল না বা কোন অঞ্চল জয় করার উদ্দেশ্য ছিল না। আর অমুসলিমদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করার জন্য মুসলমানরা প্রথম যুগে যুদ্ধ করেনি, বরং সেই যুদ্ধ শান্তি এবং বিশ্বাসের স্বাধীনতার জন্য সে যুদ্ধ করা হয়েছে। কোরআন এই সম্পর্কে অত্যন্ত পরিষ্কার ভাষায় বিষয়টি উল্লেখ করেছে। কোরআন প্রথমবার এই আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি কোরআন দিয়েছে 22 নম্বর সুরার 40 এবং 41 নম্বর আয়াতে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেন যে যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে কেননা মুসলমানদের উপর মানুষ আক্রমণ করেছে, যারা শুধু ইসলামকে ধ্বংসই করতে চায়নি বরং তারা ধর্মকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় রাখত। কোরআন বলে যে যদি মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়া না হতো তাহলে কোন গির্জা, ইহুদিদের ইবাদতগাহ, মন্দির বা মসজিদ বরং কারো ইবাদত স্থল নিরাপদ থাকতো না। এই দৃষ্টিকোণ থেকে ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা যখনই যুদ্ধ করেছেন সেই যুদ্ধ সব মানুষের ইবাদতের অধিকার নিশ্চিত করার মানসে করা হয়েছে। আমরা এমন একটি যুগে বসবাস করছি যখন যে যুগে বলা হয় যে ইসলাম অন্যদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে, অন্যের অধিকার খর্ব করে, কিন্তু সত্যিকার অর্থে এটির এর বিপরীত কথাই সত্য। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। ইসলাম সব ধর্মের বা সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে। ইসলাম খ্রিস্টান এবং ইহুদিদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করে, হিন্দু এবং শিখদের ধর্মীয় অধিকার হেফাজতের দায়িত্ব পালন করে এবং অন্য সব বিশ্বাস এবং ধর্মের স্বাধীনতার জন্য ইসলাম কাজ করে। এইগুলো এটি ইসলামের অনন্য একটি বৈশিষ্ট্য। প্রথম যুগে মুসলমানরা ধর্মীয় প্রতিষ্ঠানের হেফাজতের জন্য প্রাণ দিয়েছে আর বিশ্বাসের স্বাধীনতার হেফাজতের জন্য তারা এমনটি করেছে। আরেকটি শিক্ষা কোরআনে আমরা দেখতে পাই 20 নম্বর সুরায়, যেখানে বলা হয়েছে যে কোন ব্যক্তি বা জাতির অন্যের সম্পদের বা অন্য সম্পদের প্রতি ঘৃণা দৃষ্টি সরি লোভাতু দৃষ্টিতে দেখা উচিত নয়। কিন্তু আজকের বিশ্বে আমরা দেখি যে সর্বত্র হিংসা বিরাজ করছে, আর এর কারণ হল তারা অন্যের সম্পত্তিকে কুক্ষিগত করতে চায়, এই কারণে যত সব যুদ্ধ বিরাজ করছে। এমন ব্যক্তিস্বার্থ এবং এমন লোভী মানুষের পতন ডেকে আনছে, আর এর ফলেই বিভিন্ন সময় বিশ্বের শান্তিকে আমরা বিঘ্নিত হতে দেখি। দৃষ্টান্তস্বরূপ কিছু সরকার সম্পূর্ণভাবে মানবাধিকার এবং মানুষের অধিকারকে কুক্ষিগত এবং পদদলিত করা দৃষ্টান্ত দেখতে পাই। তারা অন্যান্য জাতির তেল সম্পদ এবং অন্যান্য সম্পদের উপর লোভাত দৃষ্টি রাখে, কিন্তু মানুষ অন্ধ বা বধির বা বোবা নয়। তারা জানে যে এমন নীতির ভিত্তি ইনসাফের উপর নয়, আর এর ফলে ঘৃণা এবং বিদ্বেষের জন্ম হয়। সেই ঘৃণা তাদের কেবল তাদের নেতাদের মাঝে মাঝে সীমাবদ্ধ থাকে না, বরং তাদের বিরুদ্ধেও যায় যারা যারা ঘৃণার শিক্ষা দেয়। এবং তাই পৃথিবীর বিভিন্ন জাতিকে তাদের আচরণের ক্ষেত্রে সৎ হওয়া উচিত, তাদের সংকীর্ণ মনা হওয়া উচিত নয়, তাদের তা করা উচিত যা ন্যায়সম্মত এবং যা বিশ্বের মানুষের স্বার্থসম্মত তাই করা উচিত। যদি ইসলামের সত্যিকার শিক্ষা নিষ্ঠার সাথে অনুসরণ করা হয় তাহলে এমন যে মনোমালিন্য এবং যে বিদ্বেষ ঝগড়া বিবাদ রয়েছে তা থাকার কথা নয়। যাই হোক, আজকের অধিকাংশ মুসলমান তাদের ধর্মের সত্যিকার শিক্ষা অনুসরণ করছে না, সে কারণেই তাদের দেশ সকল প্রকার শান্তি থেকে বঞ্চিত। পরিতাপের বিষয় হল যদিও মুসলমানদেরকে সরাসরি এই শিক্ষা দেয়া হয়েছে যে এই শিক্ষা শান্তির নিশ্চয়তা দিয়ে থাকে বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর মাঝে, স্বয়ং মুসলমানেরা তাদের নিজেদের মূল্যবোধকে জলাঞ্জলি দিচ্ছে, যেখানে ইসলাম ইনসাফ, দয়া এবং উদারতা শিখায়। এস্থলে সর্বত্র মুসলিম বিশ্বে ঘৃণা এবং লোভ আর বিদ্বেষই দেখতে পাচ্ছি, কিন্তু এই কথা বলা যাবে না যে কেবল মুসলমানেরাই বিশ্বের অশান্তির জন্য দায়ী বা হিংসা বিদ্বেষের জন্য দায়ী, বরং বিশ্বের পরাশক্তিগুলো অন্যায় নীতি অনুসরণের জন্য দায়ী, যা আসলে আগুন লাগানোর কারণ হয়েছে, ইন্ধন যোগানোর বা অগ্নিতে ঘি ঢালার কারণ হয়েছে তাদের এমন আচরণ যা সংঘর্ষে পর্যবসিত হচ্ছে। দৃষ্টান্তস্বরূপ বিশ্বের কিছু পরাশক্তি মুসলিম শক্তিগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে, যেখানে আর কিছু শক্তি বিদ্রোহীদের কাছে অস্ত্র বিক্রি করছে, আর পাশ্চাত্যে যে অস্ত্র প্রস্তুত করা হয় তা সন্ত্রাসী শ্রেণীর হাতে যাচ্ছে। আর এভাবে এইসব সংঘর্ষের সূত্রপাত হচ্ছে বাইরে থেকে। আমি যা বলেছি তা নতুন কিছু নয়, বরং এটি সবার জানা আছে। আরো দুঃখের কারণ হল বিভিন্ন বিরোধী জোট এবং আর দল গঠিত হচ্ছে, আর পরাশক্তিগুলোর মাঝে প্রতিদ্বন্দ্বী ব্লক বা জোট গড়ে উঠছে, এটি বিশ্বের জন্য খুবই ঝুঁকি এবং হুমকির কারণ। আমাদেরকে তাৎক্ষণিক ভাবে এমন বিষয়ের সমাধান তালাশ করতে হবে, নতুবা আমরা ভয়াবহ বিশ্বযুদ্ধের দিকে যেতে থাকব। এমন যুদ্ধের ফলাফল যে কেমন হবে তা ভাবাই যেতে পারে না, যেই ধ্বংসযজ্ঞ এবং ক্ষয়ক্ষতি দেখা দেবে তা বহু প্রজন্ম পর্যন্ত এদের কুফল আমাদেরকে বইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিন। পৃথিবীর সকল জাতি এবং সকল ব্যক্তি অন্যের অধিকার প্রদান করবে, আর ইনসাফ সকল অন্যায়ের বিরুদ্ধে জয়যুক্ত হবে। আমি এই দোয়াই করব। আমি দোয়া করি সবাই যেন তাদের স্রষ্টাকে চিনতে পারে, আর আল্লাহ তালাই সকল জাতির জীবন জীবিকার বিধান এবং ব্যবস্থাকারী, আর তিনি দয়ালু আর কৃপালু, আর তিনি সকল পৃথিবীর সকল মানুষের সকল ধর্ম এক জাতি এবং এক ধর্ম হিসাবে বসবাস করবে। আমি এই দোয়াই করি তার দয়া এবং তার রহমতে এমন প্রেরণা এবং স্পিরিট সর্বত্র সবার হৃদয়ে দানা বাঁধবে। এই দোয়া আমি করি। আমি দোয়া করব যে শান্তি যেন প্রতিষ্ঠিত হয়। আমি পুনরায় আজকে আমাদের সাথে আপনার এখানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি হুজুরকে অনুরোধ করব যে আপনি দোয়া পরিচালনা করুন। হুজুর বলছেন আমাদের রীতি অনুসারে আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে দোয়া করতে পারি। আমি এখন দোয়া পরিচালনা করব। আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজস্ব পদ্ধতিতে যদি চান দোয়া যোগ দিতে পারেন, আর না করলেও কোনো অসুবিধা নেই।
I mean,